গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله, والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহররম মাসের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের ইমামগণ এর আরেকটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আহলে বাইতের ইমামগণের মধ্যে বিভিন্ন ইমামের সংক্ষিপ্ত আলোচনা হয়ে থাকে, আজকেও একজন মহান ইমামের আলোচনা হবে। এর আগে আমরা দরুদ শরীফ হুজুরে শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান বিহা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগানিহা। আল্লাহর বিয়ার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, এবং একজন ফেরেশতা উক্ত দরুদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শুনে আসছি, আল্লাহ তাআলা এরপর আমল করার তৌফিক নসিব করুন। দেখেন, 10টি রহমত নাজিল হওয়া এটা ছোটোখাটো ব্যাপার নয়, অনেক বড় একটা ব্যাপার। এবং সাথে সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মাসুম ফেরেশতা পৌঁছাচ্ছেন, আমাদের নামটুকু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার যতবার পড়িয়া ততবার উচ্চারণ হচ্ছে, কতই না সৌভাগ্যের ব্যাপার। এটা অত্যন্ত সহজ ইবাদত এবং মকবুল ইবাদত, এবং অকাট্যভাবে নিশ্চিতভাবে এটা আল্লাহ তাআলার দরবারে কবুলযোগ্য ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দরুদ শরীফের সবসময় পড়ার পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পর্বে যার আলোচনা শুনব, সর্বপ্রথম আমরা তার পরিচয়টুকু জানব, উনি আর কেউ নয়, আহলে বাইতের একজন সদস্য, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের একটি ফুল, যার সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়েছেন, গায়েবের খবর দিয়ে এই ইমাম এই বংশের একটি ফুল আসবেন সেটা আগে থেকে ইরশাদ করেছেন। সাহাবী রসুল হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে পবিত্র আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহির বাল্যকালে হাজির হন। যেহেতু শেষ বয়সে তার মোবারক দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল, তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? অর্থাৎ জাবির বিন আবদুল্লাহ, উনি যখন বয়স্ক হয়েছেন, ওনার চোখের জ্যোতি চলে গিয়েছিল, এই সময় ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কাছে উপস্থিত হন এবং উনি জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন, আমি হচ্ছে মোহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলীউল মুরতাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। এ কথা শুনতেই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত চুম্বন করলেন আর বললেন, আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম ইরশাদ করেছেন। যারা হাজিরিন ছিল, উপস্থিত ছিল, তারা বলল যে উনি এখনও ছোট, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখেন নাই, এবং দুনিয়াতে আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন। কীভাবে এটা সম্ভব যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিয়েছেন? এর উত্তরে হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম এবং তার মোবারক কোলে রসুলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাবির, আমার এই সন্তানের ঘরে একজন ছেলে হবে যার নাম হবে আলী। অর্থাৎ এর আগের পর্বে যার আলোচনা শুনেছিলাম, ইমাম জাইনুল আবেদিন, যখন কেয়ামতের দিন হবে তখন আওয়াজ প্রদান করে আওয়াজ করবে, সৈয়দুল আবেদিন দাঁড়িয়ে যান, তখন সে দাঁড়াবে। অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন, যার আলোচনা আমরা গত পর্ব শুনেছি, এই ঘটনা আমরা শুনেছি। অতঃপর তার ঘরে একজন ছেলে জন্ম হবে যার নাম হবে মোহাম্মদ। হে জাবের, তুমি তাকে দেখবে যখন তার সাথে সাক্ষাৎ হবে আমার সালাম বলিও। তা অনেক আগেই আমাকে হুকুম দিয়েছেন, ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার জন্মগ্রহণ করার পর যখন সাক্ষাৎ হবে সালাম দেওয়ার জন্য, আমি ওই সালামটুকু পৌঁছিয়ে দিলাম। সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইলমে ও গায়েবের ব্যাপারে আর কী সন্দেহ থাকতে পারে? এবং নবী বংশের এই উজ্জ্বল নক্ষত্র যে দুনিয়া আসবেন, এর আগে সালাম পৌঁছাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে কত মর্যাদাবান করেছেন, আল্লাহ তাআলা ওনার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষিত এবং ওনার সৎকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূরকা, তেরে নসলে পাক মেহে বাচ্চা বাচ্চা নূরকা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূরকা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাদি কোনাইন হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তরের প্রশান্তি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি আর ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তাআলার শাহজাদা সিলসিলে আলিয়া কাদেরিয়া রাজবিয়া আত্তারিয়ার পঞ্চম শায়খ তরিকত হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র নাম হচ্ছে মুহাম্মদ, উপনাম আবু জাফর এবং উপাধি হলো বাকের, শাকের ও হাদি, অর্থাৎ হেদায়ত প্রদানকারী। ওনার জন্ম হয় কারবালা ঘটনার প্রায় 3 বছর পূর্বে সফরুল মুজাফর 57 হিজরি মোতাবেক জুমা মুবারকে মদিনা পাকে ওনার জন্ম হয়েছে। সাজরে আলিয়া কাদেরিয়া রাজবি আত্তারিয়ার মধ্যে ওনার নাম এসেছে। এভাবে সৈয়দে সাজ্জাদ কে সদকে মে সাজিদ রাখ মুঝে, ইলম হক দে বাকিরে ইলমে হুদা কে ওয়াসিত। ওনার নাম মোহাম্মদ, কিন্তু ওনাকে ইমাম বাকির নামে সবাই চেনে। এই বাকির নাম হওয়ার কারণটা কি? আসুন আমরা শুনি। বাকির বলার কারণ হচ্ছে আসওয়াইকুল মাহরাকা কিতাবে এভাবে বর্ণনা করা হয়েছে, বাকিরুল আর্দ, মাটিকে বিধীর্ণ করা ও এর গুপ্তধন বের করাকে বলা হয়। অনুরূপ ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের বিধানাবলীর ভেতরের রহস্য ও জ্ঞানের গোপন ভাণ্ডার প্রকাশ করে এর হিকমত বর্ণনা করে। এছাড়াও এটাও যে বাকের জ্ঞানকে ছিন্নকারীকে বলা হয়, যেহেতু তিনি অনেক বেশি জ্ঞানী ছিলেন, এ কারণে তাকে বাকের বলা হয়েছে। হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহির 4 জন শাহজাদা ও 3 জন শাহজাদী ছিল, আর এক বর্ণনা অনুযায়ী 5 জন শাহজাদা ও 2 শাহজাদী ছিল। আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীবৃন্দ সাহাবায়ে কেরামকে যেভাবে মহব্বত করি, আহলে বাইতকে ওইভাবে মহব্বত করি। আল্লাহ তাআলা উভয়ের মহব্বত আমাদের অন্তরে অটুট রাখুক। আল্লাহ পাকের আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ যে তিনি তার প্রিয়দের সাথে আমাদের সম্পর্ক ভক্তি জুড়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সম্পর্ক কিরূপ সুন্দর যে ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাই আমাদের প্রিয় মুর্শিদ এবং তার মোবারক সত্ত্বায় হাসানি হুসাইনি সৈয়দের সিলসিলা মিলে যায়। কেননা তার সম্মানিত আব্বাজান হলেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা, হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আম্মাজান হলেন রসুলের নাতি হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদি। সুবহানাল্লাহ, হাসানি হুসাইনের সৈয়দ ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু তাই নয়, বরং মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও তার গভীর আত্মীয়তা ছিল। যেমনটি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহজাদা হযরত মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের গভর্নর নিযুক্ত হন। তার শাহজাদা হযরত কাসিম রহমতুল্লাহ তাআলা আলাইহির শাহজাদি হযরত ফারওয়াহ বিনতে কাসিম রহমতুল্লাহ তাআলা আলাইহা এর বিবাহ হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার সাথে হয়। শিশুবাদে তাদের সাথে সিলসিলায়ে কাদির রজবি আত্তারিয়ার 6ষ্ঠ শায়খ তরিকত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা জন্ম হয়। তো এই হিসাবে সিদ্দিক আকবর সৈয়দদের নানা আর আলীউল মুরতাদা সৈয়দদের দাদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের ফয়জ ও বরকত আমাদেরকে নসিব করুক। আমার প্রাণপ্রিয় আমাদের ইসলামী ভাইয়েরা এবং আমাদের ছিলেন দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম ও আহলে বাইতে ইজামের রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর ভালোবাসা হলো মুক্তির পথ, কিয়ামতের দিন প্রিয় মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অংশীদার হওয়ার জন্য সাহাবায়ে কেরাম পবিত্র আহলে বাইতের গোলামির যে পাট্টা রয়েছে, ফিতা রয়েছে, রশি রয়েছে, এটাই গলায় থাকা জরুরি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের পবিত্র আহলে বাইতের প্রতি ভক্তি ও ভালোবাসার অসংখ্য ঘটনা রয়েছে, তেমনি পবিত্র আহলে বাইতের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের প্রতি স্নেহ মমতার অসংখ্য ধরন রয়েছে। যেমনটি ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহির নাতনি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির শাহজাদির নাম মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত বিবি আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক নাম অনুসারে ছিল। এটা একটু তাদের সুন্দর সম্পর্কের এবং একে অপরের প্রতি ভালোবাসার নমুনা স্বরূপ। তার মাজার শরীফ আজও মিশরে বিদ্যমান রয়েছে এবং তার মাজার শরীফের সাথে যেই মসজিদ রয়েছে তাকে তারই সম্পর্কের কারণে মসজিদে আয়েশা বলা হয়। আশিকে সাহাবা আহলে বাইত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরা আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া কতই না সুন্দর লেগেছেন, আলো আসহাবে নবীকে জিস কদর চাহনে ওয়ালে হে সারো কো লাখো সালাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মোবারকা বিভিন্ন বর্ণনা দ্বারা বর্ণনা করা হয়। মুহাদ্দিসিনে কিরাম রহিমাহুল্লাহ সালাম হযরত ইমাম জাফর সাদিক থেকে ইমাম বাকেরের এবং তার থেকে ইমাম জাইনুল আবেদিনের আর তার থেকে ইমাম হুসাইনের হযরত মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর পক্ষ থেকে করা বর্ণনাগুলিকে সিলসিলাতুল যাহাব অর্থাৎ স্বর্ণের শিকল বলা হয়েছে। সুবহানাল্লাহ, এভাবে যাদের হাদিসের বর্ণনা ইমাম জাফর সাদিক, এরপর ইমাম বাকের, এরপর ইমাম জাইনুল আবেদিন, ইমাম হুসাইন, ইমাম আলী, এইরকম যদি কোনো হাদিসের রেওয়ায়েত হয় এটাকে সিলসিলাতুল যাহাব অর্থাৎ স্বর্ণের শিকল বলা হয়েছে। আবদুল্লাহ বিন আতা রহমতুল্লাহ তাআলা বলেন, আমি ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা ব্যতীত ওলামাদের মধ্যে এমন কাউকে দেখিনি যার পাশে ওলামাদেরও এলোমো কম পড়ে যায়। আমি হাকাম বিন ওয়াইনাকে তার খেদমতে এমনভাবে বসতে দেখেছি যেন তিনি তার শিক্ষাতে অর্থাৎ ছাত্র। এক ব্যক্তির বর্ণনা হলো, আমি হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা এর সাথে সাক্ষাতের অনুমতি প্রার্থনা করলাম, তখন লোকেরা বলল তাড়াতাড়ি করিও না, কেননা তার নিকট আরও অনেক লোক বসে আছে, তিনি এখনও বাইরে তশরিফ নিয়ে আসেননি। এমন সময় ১২ জন লোক টাইট জামা ও হাতে পায়ে মোজা পরিহিত অবস্থায় বাইরে এলো। তারা আসসালামু আলাইকুম বলল এবং চলে গেল। আমি যখন ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় খিদমতে উপস্থিত হলাম তখন জিজ্ঞাসা করলাম, হযরত এরা কারা ছিল যারা এখনই আপনার কাছ থেকে উঠে চলে গেল? তখন তিনি উত্তর দিলেন, এরা তোমাদের ভাই জিন জাতি ছিল। আমি অবাক হয়ে আরজ করলাম, আপনি কি তাদের দেখেন? বললেন, হ্যাঁ। যেমনিভাবে তুমি আমার নিকট হালাল ও হারামের ব্যাপারে মশলা জিজ্ঞাসা করো, তেমনিভাবে তারাও এসে আমার কাছে মশালা জিজ্ঞাসা করে, শিখে নেই। সুবহানাল্লাহ। সুতরাং বুঝলাম যে জিন জাতিরও ইমাম বাকের রহমতুল্লাহ তাআলার কাছে ইলম শিক্ষা করতে তো ওনার শান ও মান কতটুকু হতে পারে, আল্লাহ তাআলা ওনাকে কত মর্যাদা দিয়েছে, কতটুকু জ্ঞানের অধিকারী করেছে। আল্লাহ তাআলা ওনার ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। হযরত ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাই তার সম্মানিত পিতার নেক অনেক বড় আবিদ ও জাহিদ ও সর্বদা ইবাদতে মশগুল থাকতেন। তার শাহজাদা হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা বলেন, আমার সম্মানিত পিতা অর্ধরাতে আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, হে আল্লাহ পাক, তুমি আমাকে আদেশ দিয়েছ কিন্তু আমি পালন করিনি, আমাকে নিষেধ করেছ কিন্তু আমি বিরত থাকিনি, তোমার এই বান্দা তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ পাক, গভীর রাত এসেছে আর দুনিয়াবি বাদশাহের শাসন শেষ হয়ে গেছে, আসমানের নক্ষত্র প্রকাশ পেয়েছে আর লোকেরা ঘুমিয়ে গেছে, হে পাক পরওয়াদিগার, তুমি জীবিত অবিনশ্বর এবং প্রত্যক্ষদর্শী, তোমার সত্তা পবিত্র, তুমি ঘুম এবং তন্দ্রাভাব থেকে পবিত্র, তোমার সত্তা কোনো প্রার্থনাকারীকে খালি হাত ফিরিয়ে দেয় না। পয়ে হুসাইন ও হাসান ফাতেমা আলী হায়দার আমারে বিগড়ে হুয়ে কাম দে বানা ইয়ারব, আল্লাহ দরবারে কীভাবে কায়মান বাক্যে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দেয়। দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া একটি ইবাদত, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়, দোয়া আল্লাহ তাআলার হুকুম, দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা দোয়াকে এত গুরুত্ব দেই না, মানুষের কাছে দোয়া চাই এটা অত্যন্ত ভালো, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখনই সুযোগ হয় আমরা যেন হাত উঠিয়ে দিই। আমরা দুনিয়ার মানুষের কাছে কত কিছু চাই, এটা বিভিন্ন অভাব অনটনের কথা, বিভিন্ন মুসিবতের কথা আমরা মানুষকে বলি। আমরা এই ইমামগণ থেকে শিক্ষা নিই, তারা আল্লাহ তাআলার দরবারে সব কিছু পেশ করতেন, আল্লাহ তাআলার দরবারে চাইতেন। আমাদের উচিত আমরা যেন আমার মনের হৃদয়ের যত চাওয়া পাওয়া আছে, যত মুশকিলাত আছে, যিনি সব কিছুর উপর কুদরত রাখেন, যিনি বান্দার ফরিয়াদ করার মধ্যে খুশি হন। দুনিয়াতে যদি আমরা কারো কাছে চাই একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে সে বিরক্ত হয়ে আমার থেকে লুকানোর চেষ্টা করবে। তো আমার আপনার রব যত চাইব তত খুশি, যত চাইব না চাইলে নারাজ হয়ে যান। এমন মহান প্রভুর দরবারে না চাওয়া এটা বোকামি। আমাদেরকে এই মহান সত্তাদের ওসিলে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক, এবং দোয়ার মাধ্যমে সমস্ত মুসিবত এবং সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার চেয়ে নেওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। হযরত খালিদ বিন দিনার রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, হযরত মুহাম্মদ বিন আলী বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মুস্কি হাসতেন, তখন আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, হে আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হয় না। হযরত আব্দুল্লাহ বিন ইয়াহইয়া রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি হযরত ইমাম আবু জাফর মুহাম্মদ আলী বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি হলুদ রঙের লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তিনি ফরজ নামাজ ব্যতীত দিনে রাতে 50 রাকাত নামাজ আদায় করতেন। তার মোবারক আঙ্গুলিতে লেখা ছিল যে সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার, আল কুওয়াতু লিল্লাহি জামিয়া, এই কথাটি ওনার আঙ্গুলিতে লেখা ছিল। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলার সম্মানিত পিতা হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলার বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হয়ে যাওয়ার পর 7 দিন পর্যন্ত মানুষকে বিনয় হিসাবে বায়াত ভঙ্গ করার জন্য বলতে থাকতেন। সপ্তম দিন হযরত আলীউল মুরতাদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজাহুল করে আগমন করলেন এবং আরজ করলেন, আমরা আপনার নিকট করা বায়াত ভঙ্গ করব না, আর এরূপ চাইব না। যদি আপনাকে উপযুক্ত মনে না করতাম তবে কখনোই আমরা বায়াত হতাম না। তো ওদের কাছে বিনয় ছিল, ওরা কোনো কিছু দাবি করতেন না। যখন কোনো কিছু ওনাদের দায়িত্ব আসতো, এদের বিনয়ের সহকারে নিজেদেরকে অনুপযুক্ত মনে করতেন। আজ আমাদের মাঝে এর উল্টা দিক, আমরা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে নিজেদেরকে উপযুক্ত মনে করি, এটা আমার দাবি, এটা আমার, আমি উপযুক্ত। আল্লাহ তাআলা যেন এমন না করেন, আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক। বিনয়ের মধ্যে সম্মান রয়েছে, কোনো কিছু চাওয়ার মধ্যে, দাবি করার মধ্যে, আমি নিজেকে উপযুক্ত করার মধ্যে, এটার মধ্যে কোনো সম্মান নেই, বরঞ্চ আখেরাতের মধ্যে অনেক ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা ওনাদের সৎকে আমাদেরকে বিনয় এবং আজিজে নসিব করুক। হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সকল সন্তানের এই বিষয়ে সবাই ঐক্যমত যে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে ওই কথা বলবে যা সবচেয়ে উত্তম হবে। প্রকাশ্য যে সবচেয়ে উত্তম কথা তারই ব্যাপারে বলা হয় যে সবচেয়ে উত্তম হবে। আল্লাহ তাআলা তারা একে অপরের প্রতি সম্মানের যে বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। হযরত আব্দুল মালিক বিন আবু সুলাইমান রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون كنز الإيمان تكون بات نشوي تما در بندتو الله ابن تار رسول او إيمان در گون جرا نماز قائم کرے جكاة دي ابن الله هروي شمنه نتهوي এর তাফসীর জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন, এই আয়াতের উদ্দেশ্য হলো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান, আমি আরজ করলাম মানুষ বলে যে আয়াতের উদ্দেশ্য হলো মুসলমানদের চতুর্থ খলিফা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনিও সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, অর্থাৎ উনিও এই আয়াতের অন্তর্ভুক্ত রয়েছেন, এছাড়া সমস্ত সাহাবায়ে কেরামও অন্তর্ভুক্ত রয়েছেন। ইমাম বাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি জাবের জফিকে বললেন হে জাবের, আমি জানতে পেরেছি যে ইরাকে কিছু লোক রয়েছে যারা আমাদের অর্থাৎ আহলে বাইতকে ভালোবাসার দাবি করে, কিন্তু আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শানে অসঙ্গত কথা বলে, আর এরও বলে যে আমি তাদেরকে এর আদেশ দিয়েছি, তাদেরকে জানিয়ে দাও যে আমি আল্লাহ পাকের দরবারে এর থেকে মুক্তি প্রকাশ করছি, অর্থাৎ সেই কথাগুলো আমি বলি নাই, আমার কথা নয় সেটা, যদি আমি শাইখানে করিমান অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য উচ্চ মর্যাদা এবং রহমতের দোয়া না করি, তবে আমার যেন আমার নানাজান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব না হয়। এই মনীষীদের থেকে আল্লাহ পাকের শত্রু রায় উদাসীন ও বিরক্ত হয়ে থাকে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই রমাদানের সামনে দর্শক শ্রোতা, আমরা কী জানতে পারলাম যে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে যেন সাহাবায়ে কেরামের ঘৃণা যেন না আসে, আহলে বাইতের নাম দিয়ে ভালোবাসার নাম দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা, অন্যান্য সাহাবায়ে কেরামের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছেদ বের করা, এটা মুসলমানের পরিচয় নয়, আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় নয়। আহলে সুন্নত ওয়াল জামাত যেভাবে সাহাবায়ে কেরামকে মুক্তির দিশারি হেদায়েতের নক্ষত্র মনে করে, অনুরূপভাবে আহলে বাইত যারা রয়েছেন তাদের কদমের মধ্যে নিজেকে কোরবান করে দেয়। আল্লাহ তাআলা সাহাবা আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইহি ইয়া রাসূল। ইমাম আওজাই রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, আমি মদিনা শরীফে ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাই এর খিদমতে উপস্থিত হয়ে আল্লাহ পাকের বাণী, ইয়ামহুল্লাহু মা ইশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, অর্থাৎ আল্লাহ যা চান নিশ্চিন্ন করেন এবং প্রতিষ্ঠিত করেন, আর মূল লিপি তারই নিকট রয়েছে। এই আয়াতের তফসির জিজ্ঞাসা করলে তিনি বললেন হ্যাঁ, আমাকে আমার সম্মানিত পিতা এবং তার দাদা যান আমিরুল মুমিনিন হযরত মাওলানা আলীউল মুরতাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি এই আয়াতের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি ইরশাদ করলেন হে আলী, আমি এই আয়াতের সাথে তোমাকে সুসংবাদ দিচ্ছি এবং তুমি সেই সুসংবাদ আমার পর আমার উম্মতকে শোনাবে যে সঠিক পদ্ধতিতে সৎকা দিয়া কল্যাণ কামনা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এগুলি দুর্ভাগ্যকে সৌভাগ্য পরিণত করে এবং বয়স বৃদ্ধি করে, এছাড়া মন্দ মৃত্যু থেকে বাঁচায়। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, পিতা মাতার সাথে সদাচরণ করা, বিশেষ করে যখন তাদের সেবার প্রয়োজন হয় বা তারা যখন বার্ধক্যে পৌঁছে যায় এমন সময় সকল প্রকার তাদের সেবার জন্য সর্বদা প্রস্তুত থাকা, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। তো আমরা শুনলাম যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মা বাবার খেদমত আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহারের এটার সাথে জুড়ে দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা বলেন সবচেয়ে বেশি দ্রুত স্বভাব অর্জনের কারণ হওয়া আমল হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আর সবচেয়ে বেশি দ্রুত শাস্তির কারণ যেটা হয় সেটা হচ্ছে যে আমল হল বিদ্রোহ করা, মানুষের সাথে মানুষ সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে শরীয়তের বিনা কারণে অর্থাৎ শরীয়ত কোনো যদি বাধা না দেয় সম্পর্ক ছিন্নকারীর ভয়াবহতা তো দেখুন। হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সাজদা ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের সহসর্য থেকেও বেঁচে থাকার নসিহত করেছেন, অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে যেন কোনো সম্পর্কই না রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনগুলো অটুট রাখার বিভিন্ন কারণে একে অপরের সাথে মরম আনন্য হয়। আমাদের চেনে দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে এসেছি, আবার চলে যেতে হবে। এই অল্প কয়েকদিনের এই জিন্দেগিতে মানুষের সাথে মানুষ সম্পর্ক ছিন্ন করা, ছোটোখাটো বিষয়ে দূরত্ব সৃষ্টি করা, এটা কখনো উচিত নয়। আহলে বাইতের ওয়াসিতা আল্লাহ তাআলার কাছে দোয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যেসব বিষয় প্রয়োজন, যেমন আত্মীয়তার সম্পর্ক, মা বাবার খিদমত ইত্যাদি, যেটাকে আমরা স্বাভাবিকভাবে তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এগুলির মতো ইবাদত অনেকে মনে করে না, কিন্তু এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা এইসব ইবাদতকে ইবাদত মনে করে এই বিষয়গুলির পরে আমাদের আমল করার তৌফিক নসিব করুন। হযরত ইমাম বাকির রহমতুল্লাহ তাআলার বাকিদের আওয়াজ শুনে পাশে থাকা এক ব্যক্তি বলেন, জানো তারা কি বলছে? সে আরজ করল, না। বললেন, তারা আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করে আজকের রিজিক প্রার্থনা করছে। অর্থাৎ ইমাম বাকির রহমতুল্লাহ তার বাকিদের আওয়াজও বুঝতে পারতেন। তো ওরাও ফাকিরাও আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলার দরবারে রিজিক প্রার্থনা করে। তো আল্লাহ তাআলার দরবারে আমরা যা চাইবো আল্লাহ তাআলার দরবারে চাইবো, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাবকে দূর করে দিবেন, মুসিবতের মধ্যে আমাদেরকে সাহায্যকারী আমাদেরকে দান করবেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শেষে ইমাম বাকির রহমতুল্লাহ তাআলার কয়েকটি বাণী আমরা শুনব, এরপর ইনশাআল্লাহ এই পর্ব আমরা শেষের দিকে যাব। ইমাম বাকির রহমতুল্লাহ তাআলার একটি বাণী হচ্ছে, খারাপ লোকের সালাম খারাপ কথাবার্তা, অর্থাৎ খারাপ লোক নিজের কথা খারাপ বাক্য দ্বারা শুরু করে থাকে। ইনি আরো বলেন, প্রতিটি জিনিসের কোনো না কোনো আপদ থাকে, আর এলেমের আপদ হলো ভুলে যাওয়া। তার আরেকটি বাণী এভাবে রয়েছে, ওই আলিম যার জ্ঞান দ্বারা উপকারিতা অর্জন করা যায়, এরকম আলিম হাজারো আবিদ থেকে উত্তম। আল্লাহ পাকের শপথ, এক আলিমের মৃত্যু অভিশপ্ত শয়তানের 70 জন আবিদের, অর্থাৎ ইবাদতকারী মৃত্যুর চেয়েও বেশি পছন্দনীয়। অর্থাৎ শয়তান একজন আলিম মারা গেলে 70 জন আবিদ যদিও মারা যায় সেটা যত পছন্দ করেন, একজন আলিম মারা গেলে তার শয়তানের শতান চায় একজন আলিম মারা যাক। 70 জন আবিদ থেকেও একজন আলিম মারা গেলে আমার কী হবে, আমার কাজের মধ্যে কোনো বাধা আসবে না। তিনি আরেকটি বিষয় বলেন, তিনটি আমল সবচেয়ে কঠিন, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করতে থাকা, নিজের প্রতি ন্যায় বিচার করা, এবং অভাবগ্রস্ত মুসলমান ভাইকে আর্থিক সাহায্য করা। এটা কঠিন কিন্তু অত্যন্ত স্বভাবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতগুলোর উপরে আমল করার তৌফিক নসিব করুক। ওনাদের জীবন থেকে বিভিন্ন বিষয়ে আমরা অল্প সময়ের মধ্যে শোনার সৌভাগ্য আমরা অর্জন করছি। এই বিষয়গুলো থেকে আমাদের জীবনে আমল করার এবং ওনাদের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সবাইকে উভয় জগতে কামিয়াবি দান করেন, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গোলাম আমি সাহাবাদের গোলাম, আমি পঞ্জতনের গোলাম, আমি আহলে বাইতের গোলাম, আমি সাহাবাদের গোলাম।